বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 2 এপ্রিল, 19 চৈত্র এবং ফার্সি 13 ফারবার দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9810 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরাকের প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর করোনার নতুন স্ট্রেইন বাংলাদেশে, মেডিকেল ভর্তি পরীক্ষায় স্বাস্থ্যবিধি উপেক্ষিত, এ বিষয়ে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে ইরানে আজ প্রকৃতি দিবস উপলক্ষে একটি আলোচনা। এরপর রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা, প্রান্তিক আয়োজনে রয়েছে একটি সাক্ষাৎকার, সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। পারস্য উপসাগরীয় এলাকা থেকে সামরিক শক্তি কমাচ্ছে আমেরিকা। নিষেধাজ্ঞা তুলে নেওয়া সমঝোতায় ফেরার প্রাথমিক পদক্ষেপ বললেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বাংলাদেশে একদিনে রেকর্ড সংখ্যক 6830 করোনা রোগী শনাক্ত, মৃত্যু 50। এবং বিজেপির মতো এত বড় দাঙ্গাবাজ আর নেই মমতা বন্দ্যোপাধ্যায়। শরণার্থীদের সম্মানের সঙ্গে নাগরিকত্ব দেবে বিজেপি, অমিত শাহ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী এবং পলিটিক্যাল ডেপুটি বলেছেন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের প্রাথমিক পদক্ষেপ হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া। সৈয়দ আব্বাস আরাকচি বলেন, সত্যিকার অর্থে নিষেধাজ্ঞা বাস্তবে তুলে নেওয়া হলে ইরানও সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করবে। পরমাণু সমঝোতার যৌথ কমিশনের ভার্চুয়াল বৈঠকে তিনি আজ এই ব্যাপারে ইরানের সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে একথা বলেন। আরাকচি আরও বলেন, আমেরিকার সমঝোতায় ফেরার জন্য কোনো আলোচনার প্রয়োজন নেই। তারা যেভাবে এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে এবং ইরানের উপর অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করেছে, ঠিক সেভাবেই আবার ফিরে গিয়ে নীতিমালা ভঙ্গ করা বন্ধ করতে হবে। সমঝোতা রক্ষায় সকল পক্ষই নিজ নিজ অঙ্গীকার পালনের উপর জোর দেওয়া হয় এবং যৌথ কমিশনের পরবর্তী বৈঠক আগামী মঙ্গলবার ভিয়েনায় অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয়। বৃথা সময় নষ্ট না করে কি করে দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যায় সে বিষয়সহ আরও বিভিন্ন বিষয়ে ভিয়েনা বৈঠকে আলোচনা হবে। পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের ভার্চুয়াল বৈঠক আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে ইরান এবং 4+1 গ্রুপ অর্থাৎ চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও ব্রিটেনের প্রতিনিধিরা অংশ নেন। পারস্য উপসাগরীয় এলাকা থেকে আমেরিকা পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অন্তত তিনটি ব্যাটারি সরিয়ে নিচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর এই প্রথম পারস্য উপসাগরীয় এলাকা থেকে মার্কিন সামরিক শক্তি কমানোর পদক্ষেপ নিলেন। তিনটি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারির মধ্যে একটি সৌদি আরব থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। এই ব্যাটারি সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে মোতায়েন রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সৈন্যদের রক্ষার ক্ষেত্রে সাহায্য করার জন্য সেখানে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়। যখন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন ও তাদের সমর্থিত সেনারা সৌদি আরবে নিয়মিত ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে, তখন মার্কিন প্রশাসন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি সরিয়ে নিচ্ছে। এদিকে দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, পারস্য উপসাগর থেকে আমেরিকা একটি বিমানবাহী যুদ্ধজাহাজ ও নজরদারির ব্যবস্থা সরিয়ে নিচ্ছে। বিশ্বের অন্য কোনো জায়গায় মার্কিন বাহিনীর প্রয়োজন মেটাতে এগুলো ব্যবহার করা হবে। দৈনিকটির দেয়া তথ্য অনুসারে পারস্য উপসাগরীয় এলাকা থেকে একটি থার্ড ব্যবস্থা সরিয়ে নেওয়া হবে। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, এখনই এ ব্যবস্থা সরিয়ে নেওয়া হবে না, বরং আরও কিছুদিন থাকবে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শেষ সময়ে মধ্যপ্রাচ্যে 50,000 মার্কিন সেনা মোতায়েন ছিল। ধারণা করা হচ্ছে সময়ের ব্যবধানে এ অঞ্চল থেকে মার্কিন সেনা কমানো হবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আমেরিকা। এছাড়া সিরিয়ার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আমেরিকা সমর্থন দিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। গতকাল মস্কো ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ভলদাই ডিসকাশন ক্লাবের সম্মেলনে এসব কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সিরিয়ায় মার্কিন সামরিক বাহিনী অব্যাহতভাবে দখলদারিত্ব বজায় রেখেছে এবং তেল গ্যাস সহ দেশটির প্রাকৃতিক সম্পদ এবং গম চুরি করছে। আমেরিকার এসব ভূমিকার কারণে যুদ্ধবিধ্বস্ত আরব দেশটি আরও বেশি অস্থিতিশীল হয়ে উঠছে। ল্যাভরভ জোর দিয়ে বলেন, সিরিয়া সংকটের সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে এবং তা করতে হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া 2254 নম্বর প্রস্তাব অনুসারে। তিনি বলেন, সিরিয়ার জনগণকে তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ দিতে হবে। জাতিসংঘের ওই প্রস্তাবে বলা হয়েছে, সিরিয়ার জনগণই তাদের ভাগ্য নির্ধারণ করবে, অন্য কেউ নয়। এজন্য তারাই সরকার ও রাষ্ট্র ব্যবস্থা ঠিক করবে। ব্রিটিশ ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে দেশে অন্তত 30 জনের দেহে রক্ত জমাট বাঁধার ঘটনা চিহ্নিত করা হয়েছে। সংস্থাটি বলছে, এর আগে ফাইজার বায়োনটেকের টিকা গ্রহণের পর এ ধরনের রক্ত জমাট বাঁধার কোনো রিপোর্ট তারা পায়নি। ব্রিটিশ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, তারা এখনও বিশ্বাস করেন যে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণের পর এই ধরনের রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটবে না। ইউরোপের বহু দেশ এরই মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহার বন্ধ করে দিয়েছে, তবে কোনো কোনো দেশ আবার টিকাদান শুরু করেছে। অনেক দেশে এই টিকা নেওয়ার পর মারাত্মক রকমের রক্ত জমাট বাঁধার ঘটনা চিহ্নিত করা হয়েছে, আবার কোনো কোনো দেশে তার মাত্রা ছিল কম। ইউরোপের দেশ ফ্রান্স, জার্মানি, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড সহ বিশ্বের 20টিরও বেশি দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণের পর রক্ত জমাট বাঁধার ঘটনা চিহ্নিত করা হয়েছে, ফলে সেই সব দেশ অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ বন্ধ করে দেয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের কক্সবাজারের উখিয়ায় আগুনে পুড়ে 3 ঘুমন্ত রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রত্যেকেরই ফায়ার সার্ভিসের প্রাথমিক জ্ঞান থাকা উচিত। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহড়ায় অংশ নিয়ে আগুন নেভানোর প্রশিক্ষণ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে তিনি এ প্রশিক্ষণ নেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকেরই ফায়ার সার্ভিসের প্রাথমিক জ্ঞান থাকা উচিত। এর আগে গতরাতে উখিয়ায় কুতুপালক রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনায় দোকানে ঘুমিয়ে থাকা অবস্থায় পুড়ে মারা গেছে 3 রোহিঙ্গা। শুক্রবার রাত 3টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের 10 দোকান ভস্মীভূত হয়েছে। পরে 3 লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে গত 22 মার্চ বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনের ঘটনায় 10,000 বেশি ঝুপড়িঘর পুড়ে ছাই হয়ে যায় এবং অন্তত 7 জন পুড়ে মারা যায়। এদিকে রোহিঙ্গাদের জন্য 13 জন স্বেচ্ছাসেবী এবং 20 টন মেডিকেল সামগ্রী নিয়ে তুরস্ক বিমান বাহিনীর একটি উড়োজাহাজ আজ শুক্রবার সকাল 9:25 চট্টগ্রামে হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এর আগে গত 27 মার্চ তুরস্ক বিমান বাহিনীর C-130 প্লেনে আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য 20 টন তাঁবু পাঠানো হয়েছিল।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশে গত 24 ঘন্টায় নতুন করে আরও 6,830 জন করোনায় আক্রান্ত হয়েছে। গত বছর দেশে করোনা শনাক্ত হওয়ার পর এটি একদিনে সর্বাধিক আক্রান্তের সংখ্যা। এর আগে গতকাল বৃহস্পতিবার 6,469 জন করোনায় আক্রান্ত হয়েছিল, যেটি ছিল সর্বাধিক। এই নিয়ে দেশে মোট 6,24,594 জন করোনায় আক্রান্ত হয়েছে। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত 24 ঘন্টায় করোনায় 50 জন মারা গেছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে 9,155 জনে দাঁড়িয়েছে। নতুন 50 জন মৃতের মধ্যে পুরুষ 40 জন এবং নারী 10 জন। এছাড়া গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 2,473 জন। এই নিয়ে দেশে মোট 5,47,411 জন করোনা থেকে সুস্থ হল। বিজেপির মতো এত বড় দাঙ্গাবাজ আর নেই। বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ দলীয় এক সমাবেশে ওই মন্তব্য করেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপির মতো এত বড় দাঙ্গাবাজ আর নেই, আপনি শান্তিতে আছেন আগুন জ্বালিয়ে দেবে। রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ শুক্রবার কুচবিহার জেলার দিনহাটায় দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। মমতা সংখ্যালঘু মুসলিমদের উদ্দেশ্যে বলেন, বিজেপি বিভিন্ন জায়গায় তাণ্ডব চালানো সত্ত্বেও নির্বাচনের জন্য তিনি শান্ত আছেন বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আমি শুধু শান্ত আছি কেন জানেন, আমি শুধু ইলেকশনটার জন্য অপেক্ষা করছি, এদের কাউকে আমি রেহাই দেব না। আমি লড়াই জানি,
বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে 27 মার্চ থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এরই মধ্যে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। 29 এপ্রিল পর্যন্ত মোট 8 দফায় ভোট গ্রহণ হবে। ফল ঘোষণা হবে 2রা মে।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ বলেছেন, শরণার্থীদের সম্মানের সঙ্গে নাগরিকত্ব দেবে বিজেপি। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। অমিত শাহ আজ শীতলকুচি ও কালোচিনিতে দলীয় সমাবেশে বক্তব্য রাখেন, এছাড়া কয়েকটি জায়গায় রোড শো করেন। বিজেপি নেতা অমিত শাহ বলেন, আপনারাই বলুন বাংলায় অনুপ্রবেশের সমস্যার কোনো সমাধান হয়েছে কি? দিদি কিছুই করেননি, আমি কথা দিচ্ছি 2 মে বাংলায় বিজেপি সরকার গঠন হলেই অনুপ্রবেশকারী শুধু নয়, একটা পাখিও বাংলায় প্রবেশ করতে পারবে না। প্রসঙ্গত, বিজেপির চোখে বাংলাদেশ থেকে কথিত অবৈধভাবে আসা মুসলিমরাই কেবলমাত্র অনুপ্রবেশকারী, অন্যদিকে অমুসলিমদের তারা শরণার্থী বা উদ্বাস্তু হিসেবে দেখে থাকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে অমিত শাহ বলেন, বাংলায় দিদি শুধু খেলা হবে বলে মানুষকে ভয় দেখাচ্ছেন, কিন্তু বাংলার মানুষ আর দিদিকে ভয় পায় না। বাংলায় বিজেপি সরকার আপনারা গঠন করুন, আমরা এখানে এক নারায়ণী সেনা গঠন করব, যেখানে গোর্খা এবং রাজবংশী যুবকরা চাকরি পাবে, দিদির গুন্ডারা কান খুলে শুনে নিন, আপনারা ভাববেন না যে বেঁচে গেছেন। দুই মে বাংলায় বিজেপি সরকার গঠন হলেই যারা দুর্নীতি করেছে, যারা বিজেপি কর্মীদের হত্যা করেছে, তাদের খুঁজে বের করে জেলে বন্দী করা হবে। অমিত শাহ আরও বলেন, দিদির গুন্ডারা তেলবাজি করেছে, সিন্ডিকেট চালিয়েছে, আমফানের পয়সা লুট করেছে, বিজেপির 130 জন কর্মীকে হত্যা করেছে, এসব অন্যায় যারা করেছে তারা সবাই জেলে থাকবে। ভারত থেকে পাকিস্তান চিনি এবং তুলা আমদানির যে সিদ্ধান্ত নিয়েছিল তা পরিবর্তন করেছে। কাশ্মীর ইস্যুতে তেমন কোনো অগ্রগতি না হওয়ার মধ্যেই ভারতের সঙ্গে বাণিজ্য শুরু করার সিদ্ধান্ত নেওয়ার পর পাকিস্তান সরকার তুমুল সমালোচনার মুখে পড়ে এবং আমদানি বাণিজ্য স্থগিত করে। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পর প্রধানমন্ত্রী ইমরান খান আবার কাজে ফিরেছেন। গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। ওই বৈঠকে আলোচনা করা হয় ভারত থেকে চিনি ও তুলা আমদানি করা হবে কিনা। পাকিস্তানের বিরোধী দল এবং কাশ্মীরি জনগণের পক্ষ থেকে কঠোর সমালোচনা সৃষ্টির পর কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতের সঙ্গে বাণিজ্যের সিদ্ধান্ত স্থগিত করে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি সম্প্রতি সৌদি আরব সফর করে সেদেশের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সফরের বিভিন্ন দিক সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি সম্প্রতি সৌদি আরব সফর করে সেদেশের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি গত বুধবার রিয়াদ সফরে গেলেও দেশটির রাজা সালমান তার সঙ্গে সাক্ষাৎ করেননি। ইরাকের প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরকে দুদিক থেকে মূল্যায়ন করা যায়। প্রথমত, এ থেকে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমির সামগ্রিক দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে, এবং দ্বিতীয়ত, এ সফরের মাধ্যমে তিনি কী হাসিল করতে চান তা নিয়েও প্রশ্ন রয়েছে। প্রথমত, কাজেমি ইরাককে একটি আরব রাষ্ট্র হিসেবে দেখতে চান এবং সেই দৃষ্টিকোণ থেকে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার বিষয়টিকে তিনি অগ্রাধিকার দিতে চান। প্রধানমন্ত্রীর দায়িত্ব লাভের পরপরই তিনি দেখিয়ে দিয়েছেন, দেশের অভ্যন্তরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক ধরে রাখার পাশাপাশি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ অন্য আরব দেশের সঙ্গেও সম্পর্ক বিস্তারে তিনি আগ্রহী। এ অবস্থায় ইরাকের প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর এবং এরপর দুদেশের কূটনীতিকদের সফর বিনিময়ের বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন, কেননা এর মাধ্যমে ইরাকের প্রতি বাইরের সমর্থন এবং দেশটির অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের প্রভাবের বিষয়টিও স্পষ্ট হবে। ইরাকের প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিবেশী সব দেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা জোরদার করাই তার সৌদি আরব সফরের প্রধান উদ্দেশ্য। আরেকটি দিক থেকে মোস্তফা আল কাজেমির সৌদি আরব সফর খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক সংকট বর্তমানে ইরাকের জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সরকার বিরোধী আন্দোলন এই সংকটকে আরও তীব্রতর করেছে। এ অবস্থায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা বিস্তারের মাধ্যমে অর্থনৈতিক সংকট নিরসনের জন্য তিনি বাইরের পুঁজি বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা করছেন। এছাড়া আগামী নভেম্বরে ইরাকে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ অবস্থায় অর্থনীতিকে ঠিক করা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় হচ্ছে, পশ্চিম এশিয়ায় প্রভাব বিস্তারের জন্য ইরাকে প্রভাব বিস্তারের চেষ্টা করছে সৌদি আরব। ইরাকে ইরানেরও ব্যাপক প্রভাব রয়েছে। এ কারণে দুদেশের মধ্যে আর্থরাজনৈতিক ক্ষেত্রে সম্পর্ক বিস্তারে সৌদি আরবেরও বিরাট আগ্রহ রয়েছে। তবে ইরাকে ভিন্ন মতও রয়েছে, তারা রিয়াদের সঙ্গে বাগদাদের সম্পর্ক উন্নয়নের বিরোধী।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনার সংক্রমণ দ্রুতগতিতে বাড়ার ফলে কোভিড-19 পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। পরিস্থিতি দ্রুত মোকাবেলা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে কোভিড ১৯ পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে, সংক্রমণ বাড়ছে দ্রুত গতিতে। ২৯ মার্চ থেকে প্রতিদিনই শনাক্ত হচ্ছে ৫,০০০ বেশি রোগী, মাত্র চার দিনেই শনাক্ত হয় রেকর্ড সংখ্যক ২২,০০০ বেশি রোগী। সংক্রমণের তীব্রতা বাড়ছে দেশের প্রায় সব প্রান্তেই। নমুনা পরীক্ষার বিপরীতে ১০% বেশি শনাক্ত হচ্ছেন এমন ৩১টি জেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে শীর্ষস্থানে আছে যুক্তরাজ্য প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ বলেছেন, দেশে যুক্তরাজ্যের নতুন স্ট্রেন ছড়িয়ে পড়েছে অথবা বাংলাদেশে নতুন কোনো স্ট্রেন সৃষ্টি হয়েছে, এটা গতবারের চেয়ে অনেক বেশি দ্রুত ছড়াচ্ছে। ইতিমধ্যে রোগীর চাপে ভেঙে পড়ার উপক্রম চিকিৎসা ব্যবস্থা। রোগী নিয়ে এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে ছোটাছুটি, আইসিইউ নিয়ে হাহাকার আর নানা সংকটের অভিযোগ এখন স্বজনদের মাঝে আতঙ্কের বিষয় হয়ে দেখা দিয়েছে। করোনা সংক্রমণের দ্রুতগতির বিষয়ে রোগতত্ত্ব গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার এ এস এম আলমগীর বলেছেন,
এই ভাইরাসটি অনবরত পরিবর্তন হচ্ছে, কিন্তু কিছু কিছু পরিবর্তনে আমরা দেখছি যে ভাইরাসের ট্রান্সমিশন বেড়ে যাচ্ছে এবং কোথাও কোথাও সিভিয়ারিটি বেড়ে যাচ্ছে। এখনই যদি আসলে এটাকে লাগাম ধরে টেনে নামানো না যায়, তাহলে আমরা সবাই আসলে আরো বেশি ঝুঁকির মধ্যে পড়ে যাব।
করোনা বিষয়ক জাতীয় কমিটির সদস্য এবং ভাইরোলজিস্ট অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম বলেছেন, সরকার কর্তৃক ঘোষিত ১৮ দফা নির্দেশনা প্রতিপালন করা হচ্ছে কিনা তা কঠোরভাবে তদারকি করতে হবে।
অ্যাক্টিভ সার্ভেলেন্স করে এই নির্দেশনাটা যদি প্রতিপালিত হয় সেদিক দিকে গভর্নমেন্টকে নজর দিতে হবে, মানে কড়া নজর দিতে হবে।
এদিকে করোনা ভাইরাসের সতর্কতা জারির পরেও আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা। তবে ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুর জন্য একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৪ জন পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা হলে প্রবেশ করানোর ব্যবস্থা থাকলেও কেন্দ্রের বাইরে দেখা গেছে এক ভিন্ন পরিবেশ। পরীক্ষার্থী, অভিভাবক, ফেরিওয়ালা ও সাধারণ মানুষের পদচারণায় পরীক্ষা কেন্দ্রের বাইরে গিজ গিজ করছে মানুষ। স্বাস্থ্যবিধি মানার তেমন একটা গরজ দেখা যায়নি তাদের মাঝে। এর আগে করোনার বর্তমান উদ্বেগজনক পরিস্থিতির মাঝে গতকাল বঙ্গবন্ধুর নামে নিবেদিত নবম বাংলাদেশ গেমসের ভার্চুয়াল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ দিনের নবম বাংলাদেশ গেমস শেষ হবে ১০ এপ্রিল।
এখন রয়েছে ইরানের প্রকৃতি দিবস উপলক্ষে একটি আলোচনা।
প্রকৃতি দিবস শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন, আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ফার্সি ১৩ ফরভার দিন ইরানে প্রকৃতি দিবস হিসেবে পালন করা হয়। প্রকৃতির নিবিড় সান্নিধ্যে কাটানোর চমৎকার এই দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ এ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আসরের শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি প্রত্যাশা রইল।
১৩ ফরভার দিন মানে প্রকৃতি দিবস হল নরজের পরিপূর্ণতার দিন। অন্যভাবে বলা যেতে পারে এই প্রকৃতি দিবসের মধ্য দিয়েই পরিসমাপ্তি ঘটে নরজের আনুষ্ঠানিকতার। এই দিনে ইরানিরা পালন করে নানা আনুষ্ঠানিকতা। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইরানিরা এই দিবসটিকে প্রকৃতির সঙ্গে সখ্যতার বা হৃদ্যতার দিবস বলে উল্লেখ করছেন। নরজ উৎসবের শেষের দিকে এই দিনে ইরানিরা ঘরবাড়ি থেকে বের হয়ে একদিনের জন্য আশ্রয় নেন প্রকৃতির কোলে।
অনেকে মনে করেন ইরানিরা ১৩ সংখ্যাটিকে অশুভ মনে করে বলেই ফার্সি বছরের প্রথম মাসে ১৩ তারিখে ঘরবাড়ি থেকে বের হয়ে প্রকৃতির মাঝে যান। কিন্তু এ ধারণাটি ঠিক নয়। সচেতন সব ইরানিই মনে করেন বছরের প্রতিটি দিনই শুভ ও পবিত্র। সময় মানুষের ভালো ও মন্দ কাজের দায়ভার বহন করে না। তো যাই হোক, ফার্সি বছরের প্রথম মাস তথা ফারভারদিন মাসের ১৩ তারিখে ইরানের প্রতিটি শহরে এও গ্রামে ইরানিরা পরিবার নিয়ে বা দলবদ্ধভাবে ঘরের বাইরে বের হয়ে দুপুরের খাবার খান এবং প্রকৃতির মধ্যে থেকে খেলাধুলা, কৌতুক, সূর্য স্নান ইত্যাদি উপভোগ করেন। যারা নানা কাজে খুব বেশি ব্যস্ত থাকেন তারাও অন্তত দুপুরের পর কিছু সময়ের জন্য হলেও সপরিবারে বাইরে বেড়াতে আসেন।
প্রকৃতির বা সৃষ্টি জগতের নানা বিষয় নিয়ে চিন্তাভাবনা করে আল্লাহর মহত্ব উপলব্ধির চেষ্টা করার উপর ব্যাপক জোর দিয়েছে ইসলাম। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্য হজরত ইমাম জাফর সাদিক আলাইহিসাল্লাম বলেছেন, তিনটি বিষয় ছাড়া জীবন আনন্দপূর্ণ হয় না, বিশুদ্ধ বাতাস, ব্যাপক সুপেয় পানি এবং কৃষিকাজের উপযোগী নরম জমি। তিনি আরও বলেছেন, যেসব বিষয়ে আনন্দ আনে তার মধ্যে রয়েছে হাঁটা, ঘোড়ায় চড়া, সাঁতার কাটা, সবুজ প্রকৃতির দিকে তাকানো ইত্যাদি।
বর্তমান যুগে শহরগুলোতে কলকারখানা গড়ে ওঠায় এবং কৃষি জমি ও বাগ বাগিচা বা বনাঞ্চলের পরিমাণ কমতে থাকায় পরিবেশ দূষণ ক্রমেই বাড়ছে। ফলে সচেতন মানুষেরা যান্ত্রিক জীবনের ক্লান্তি ঘোচানোর জন্য আরও বেশি প্রকৃতি ও সবুজ শ্যামলিমার প্রতি আগ্রহী হয়ে উঠেছে। ইরানিরা সব যুগেই ছিল প্রকৃতিপ্রেমিক, আর প্রকৃতির প্রতি নিবিড় ভালোবাসারই প্রকাশ ঘটানোর জন্য তাদের পূর্বপুরুষরা চালু করেছিল প্রথম মাসের ১৩ তারিখের জাগরণ উৎসব।
পরিবেশ সংরক্ষণ বা প্রকৃতির সুরক্ষার জন্য প্রত্যেক নাগরিকই দায়িত্বশীল। এই দায়িত্বশীলতা এড়িয়ে যাওয়া মহাপাপ ও বড় ধরনের বিশ্বাসঘাতকতা। পরিবেশ সুরক্ষা জাতীয় উন্নয়ন ও সমাজের স্থিতিশীলতার জন্য অপরিহার্য। প্রকৃতি যদি টিকে না থাকে তাহলে মানুষসহ সব প্রাণীর অস্তিত্বই বিলুপ্ত হবে। প্রকৃতি মানুষকে ছাড়া টিকে থাকতে সক্ষম হলেও মানুষ প্রকৃতিকে ছাড়া টিকে থাকতে সক্ষম নয়। মানুষ বিজ্ঞানে যতই অগ্রসর হোক না কেন, প্রকৃতি ও পরিবেশের উপর তার নির্ভরতা কমেনি, বরং দিনকে দিন বাড়ছে। কিন্তু দুঃখজনক বাস্তবতা বা তিক্ত সত্য হল এটা যে প্রকৃতি বহু বছর থেকে মানুষের নৃশংসতার শিকার। মুনাফাকামী ব্যবসায়ীদের কবলে পড়ে উজাড় হচ্ছে বন জঙ্গল, গ্রামগুলোর বিলুপ্তি, কৃত্রিম বাঁধ তৈরি, কলকারখানা নির্মাণ ও নগরায়নের ধারা অব্যাহত রয়েছে। প্রাকৃতিক সামগ্রীর পরিবর্তে ক্রমেই বাড়ছে রাসায়নিক সামগ্রীর ব্যবহার। বিশ্বের পরিবেশ রক্ষার জন্য গ্রিন হাউস গ্যাস কমানো জরুরি। অথচ দুঃখজনক বিষয় হল মার্কিন যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের শিল্পোন্নত দেশগুলো বিশ্বের প্রকৃতি ও পরিবেশের সবচেয়ে বড় শত্রু হিসেবে দিনকে দিন এই গ্যাস বাড়িয়ে তুলছে।
সবচেয়ে জঘন্য ব্যাপার হল মার্কিন সরকার পরিবেশ রক্ষা বিষয়ক আন্তর্জাতিক কিয়েটো চুক্তিকে অবজ্ঞা করে চলছে। অথচ প্রকৃতির উপর অনাচারের ফলে বিশ্বের অন্যান্য দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জনগণ সহ মার্কিন জনগণ ও দেশটির ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক বিপর্যয়ের মুখে পড়তে পারে। জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে, মানুষ গত ৫০ বছরে বিশ্বের জীববৈচিত্র্যের আধারগুলোর এত বেশি ক্ষতি করেছে যে এর আগে আর কখনো জীবজগৎ এতটা ক্ষতিগ্রস্ত হয়নি।
পরিবেশ যেমন মানুষের উপর প্রভাব ফেলে, তেমনি মানুষের আচরণও পরিবেশের উপর প্রভাব ফেলে। সমস্যা হল মানুষই মূলত একতরফাভাবে পরিবেশের ক্ষতি করে চলেছে এবং পরিবেশ মানুষকে এখনও ক্ষমা করে যাচ্ছে। অবশ্য যেসব অঞ্চলের মানুষ পরিবেশের উপর খুব বেশি জুলুম করেছে সেখানে এর বিরূপ প্রভাবও পড়তে শুরু করেছে। বিশ্বের বিভিন্ন স্থানে খরা, ভয়াবহ সুনামি, বন্যা, অ্যাসিড বৃষ্টি, মরুকরণ এবং ওজন স্তরের হ্রাস পাওয়ার ঘটনা পরিবেশ বিরূপ হওয়ারই কিছু দৃষ্টান্ত। পশ্চিমা শক্তিগুলো প্রকৃতিকে দমিয়ে রাখার ও হাতের মুঠোয় আনার চেষ্টা করছে, কিন্তু প্রকৃতির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়াই হচ্ছে ইসলামের শিক্ষা। তাই প্রাকৃতিক পরিবেশের উপর অবিচার করা উচিত নয়, বরং মানুষের উচিত পরিবেশ ও প্রকৃতিকে ভালোভাবে বোঝা এবং সেগুলোর সর্বোচ্চ যত্ন নেওয়া। প্রকৃতি যেন মানুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত না হয়, সেটাই হোক এই দিনে সবার দৃপ্ত শপথ।
তো শ্রোতা বন্ধুরা, প্রকৃতি দিবসের মহতী এই আয়োজনে দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রতি রইল সবুজ সতেজ শুভেচ্ছা ও ধন্যবাদ। প্রকৃতির সঙ্গে সবাই সখ্যতা গড়ে তুলবেন, ভালোবাসবেন আল্লাহর এই অপরূপ সৃষ্টি জগৎকে, ভালো থাকবেন। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, 2 এপ্রিল শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম: মেডিকেল ভর্তি পরীক্ষা কেন্দ্রের বাইরে ভিড়, স্বাস্থ্যবিধি উপেক্ষা প্রথম আলো। সপরিবারে আগুন নেভানোর প্রশিক্ষণ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দৈনিক যুগান্তর। স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা চালিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দৈনিক ইত্তেফাক। 5 হাসপাতাল ঘুরে অ্যাম্বুলেন্সেই মারা গেলেন রোগী দৈনিক মানব জমিন। করোনায় আক্রান্ত স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা দৈনিক সমকাল। বন্দুক দিয়ে হেফাজতকে শান্ত করা যাবে না মামুনুল হক দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এবারে ভারতের কয়েকটি খবরের শিরোনাম। প্রচারে তোপ নন্দীগ্রামে, ভোটের পর দিনেই প্রচারে উত্তরবঙ্গে মমতা, দিন হাটায় সভা তৃণমূল নেত্রীর দৈনিক আনন্দবাজার পত্রিকা। রাহুলও বিরোধী জোটের ডাক দিয়েছেন আগে, মমতার চিঠিতে সারা কংগ্রেস ও পিডিবির আজকাল। স্বামী করোনা আক্রান্ত হওয়ায় সেলফ আইসোলেশনে প্রিয়াঙ্কা, সরলেন ভোট প্রচার থেকেও দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কিছু খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, পরীক্ষার্থী ও অভিভাবকদের মুখে মাস্ক ছিল, তবে ছিল না সামাজিক দূরত্ব। মেডিকেল ভর্তি পরীক্ষা শুরুর আগে ও পরে পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থী অভিভাবকদের প্রচণ্ড ভিড় দেখা গেছে। করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণের মধ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষার 5টি কেন্দ্রে এই চিত্র দেখা গেছে। রাজধানী সহ দেশের 19টি পরীক্ষা কেন্দ্রের 55টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের 2020-21 শিক্ষাবর্ষের MBBS প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিন সংলগ্ন প্রধান গেটটি বন্ধ রেখে শুধু পকেট গেট খোলা রাখা হয়। কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বললেও কোনো ব্যবস্থা নেয়নি, কোনো ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক পদক্ষেপ নেয়নি। প্রধান গেটটি খোলা থাকলেও বের হওয়ার সময় এতটা গাদাগাদি হতো না। দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, বাসায় আগুন লাগলে প্রাথমিক করণীয়গুলো জেনে নিতে পরিবারসহ মহড়ায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার সকালে ধানমন্ডিতে নিজের বাসায় ফায়ার সার্ভিসের ওই মহড়ায় তারা অংশ নেন। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে ও ছেলের স্ত্রী, মেয়ে এবং বাসার কর্মকর্তা কর্মচারী সবাই অংশ নেন মহড়ায়। ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের একজন সহকারী পরিচালকের নেতৃত্বে 25 সদস্যের একটি দল এই মহড়া পরিচালনা করে। প্রত্যেকেরই ফায়ার সার্ভিসের প্রাথমিক জ্ঞান থাকা উচিত বলে এ সময় মন্তব্য করেন আসাদুজ্জামান খান কামাল। স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা চালিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যা 7:42 বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধন করতে এসে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের এই আয়োজনটা ছিল মুজিব বর্ষ উপলক্ষে 2020 সালে। করোনার কারণে হঠাৎ তখন স্থগিত করে এবার আয়োজন করছি, যদিও আবার নতুন করে করোনা দেখা দিয়েছে। আমি চাইব সকলে স্বাস্থ্য সুরক্ষার দিকটা নজরে রেখে সমস্ত খেলা নিশ্চিত করবেন। দৈনিক মানব জমিনের শিরোনামের খবরে বলা হয়েছে, শ্বাসকষ্টের রোগী মায়ের অক্সিজেন সাপোর্টের জন্য ছেলে একের পর এক ঘুরেছেন 5 হাসপাতাল, কোথাও পাননি অক্সিজেন সাপোর্ট। শেষ পর্যন্ত মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মা। মায়ের লাশ জড়িয়ে আহাজারি করছিলেন ছেলে রায়হান। আজ বেলা 11:00 দিকে মুগদা হাসপাতালের সামনে এ দৃশ্য চোখে পড়ে। জানা গেছে, রাজধানীর উত্তরখানের বাসিন্দা মনোয়ারা বেগমকে নিয়ে তার ছেলে রায়হান একের পর এক রাজধানীর 5টি হাসপাতালে যায়, কিন্তু কোনো হাসপাতালেই তাকে জরুরি অক্সিজেন সাপোর্ট দিতে পারেনি। পরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সেই ওই মায়ের মৃত্যু হলে কান্নায় ভেঙে পড়েন তার ছেলে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে রাজধানীর বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। সমাবেশে সংগঠনটির নেতা মাওলানা মামুনুল হক বলেন, কেউ যদি চিন্তা করেন বন্দুকের নল দিয়ে হেফাজত ইসলামকে শান্ত করে ফেলবেন, তাদের বলবো আপনারা বোকার স্বর্গে বাস করছেন। তিনি আরো বলেন, পুলিশি হেফাজতে থাকা আমার কর্মীদের উপর হামলা করা হয়েছে। আমরা এসব হামলাকারীদের গ্রেফতারের দাবি জানাই। যারা আমাদের উপর হামলা করেছে তারা কিভাবে এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আমি তার জবাব চাই। এবার ভারতের বিস্তারিত খবর। নন্দীগ্রামে ভোটের পরদিনই প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার উত্তরবঙ্গে প্রচার শুরু করলেন মমতা। কোচবিহারের দিনহাটায় প্রথম সভা, বললেন, নন্দীগ্রামের মানুষকে অভিনন্দন। নন্দীগ্রামে ভোট দেখে বলতে পারি আপনারা জয়ের দিকে তাকিয়ে থাকুন। দুদফায় 7টি কেন্দ্রে ভোট হয়েছে, এর মধ্যে 50টিতে আমি জিতছি। দেশে বাড়তে থাকা করোনার থাবা এবার গান্ধী পরিবারে। করোনা আক্রান্ত রবার্ট বড্রা, যার জন্য শুক্রবার থেকে সেলফ আইসোলেশনে চলে গেলেন স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধী বড্রা। তাঁর স্বামী প্রিয়াঙ্কার করোনা পরীক্ষা হলেও রিপোর্ট নেগেটিভ এসেছে, কিন্তু চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি আইসোলেশনে। শুক্রবার একটি ভিডিও টুইট করেছেন প্রিয়াঙ্কা, সেখানে তিনি নিজের করোনা নেগেটিভ হওয়ার কথা জানিয়েছেন। ভোট প্রচারে থাকতে না পারার জন্য দুঃখ প্রকাশ করে কংগ্রেস প্রার্থীদের জয় কামনা করেছেন প্রিয়াঙ্কা। আগামী কয়েকদিন অসম, তামিলনাড়ু, কেরলে একের পর এক কর্মসূচি ছিল তাঁর। আপাতত সব বাতিল করা হয়েছে। এর আগে রবার্ট বড্রা নিজের ফেসবুক পেজ থেকে জানান তিনি করোনা আক্রান্ত। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে। কথা হবে আবারও আগামী আসরে। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন। শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আমাদের আজকের সাক্ষাৎকারের বিষয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর এবং সফর পরবর্তী বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে। আর আজ আমাদের সাথে কথা বলার জন্য অতিথি হিসেবে রয়েছেন সুজন সম্পাদক, রাজনৈতিক ভাষ্যকার ও বিশিষ্ট সমাজচিন্তক ডক্টর বদিউল আলম মজুমদার। জনাব বদিউল আলম মজুমদার, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
জনাব ডক্টর বদিউল আলম মজুমদার, আপনি জানেন সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা সফর করে গেছেন। নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সারা দেশে বিক্ষোভ প্রতিবাদ হয়েছিল, শেষ পর্যন্ত তা হত্যাকাণ্ডে পৌঁছেছিল। তো ওই ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন?
আমি এটাকে অত্যন্ত দুঃখজনক ঘটনা বলে দেখি। এই ঘটনাটা ঘটা উচিত ছিল না। ভারতের সাথে আমাদের বহুদিনের সম্পর্ক নয়, ভারতের নাগরিকরা রক্ত দিয়েছে বাংলাদেশ সৃষ্টির জন্য, তাই ভারতের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক। আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এবং বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে এক অর্থে আনন্দের, আরেক অর্থে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের। এই সময়ে আমাদের বন্ধু রাষ্ট্রের সরকার প্রধানে এখানে আসার পর যে ঘটনা ঘটেছে এটা দুঃখজনক। এর মূল কারণ আমি মনে করি যে নরেন্দ্র মোদী দীর্ঘায়িত বর্ষের একজন বিদায় শিক্ষিক, তার অতীতের কর্মকাণ্ডের জন্য তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং ভারতীয় জনতা পার্টি যেরকম ধর্ম উগ্রবাদ ভারতে এটা পৃষ্ঠপোষকতা করছে, তারাই মূলত এটা উস্কে দিচ্ছে। তিনি এরপরে কোন ইতিবাচক ভূমিকা পালন করেন নাই, বরং মনে করতে হবে যে তার পৃষ্ঠপোষকতাই এটা চলছে। এছাড়াও ভারতীয় যে নাগরিকত্ব আইন, এটা অনেকেরই ধারণা এটা মুসলিমদের বিরুদ্ধে এটা ব্যবহার করা হবে, শুধু তাই নয়, যখন এই নাগরিকত্ব আইন পাস হয় তখন তারা যে ভাষায় বা বাংলাদেশিদেরকে আক্রমণ করেছে, এই প্রকার থেকে তুলে তুলে বিভিন্ন অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার করেছে আমাদের ব্যাপারে, এটা অনেক মানুষকে ব্যথিত করেছে। এটা হতে পারত যে ভারতের রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো উচিত ছিল, তাহলে আমার মনে হয় না এই রকম একটা অবস্থা সৃষ্টি হতো।
জনাব বদিউল আলম মজুমদার, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাঁকে নিয়ে অনেক কথা রয়েছে তার দেশের মধ্যে এবং তার বিরোধিতা রয়েছে ব্যাপকভাবে, হিন্দুত্ববাদী হিসেবে, গুজরাট দাঙ্গা, অসমে এনআরসি, নানা বিষয় নিয়ে বিতর্ক রয়েছে। তো সেই হিসেবে এই যে নরেন্দ্র মোদীর ঢাকা সফরের বিরুদ্ধে বিক্ষোভের ডাক যারা দিয়েছেন, তাদের অবস্থান তাহলে কতটা যৌক্তিক?
আমরা যদি গণতান্ত্রিক রাষ্ট্র বলে আমরা দাবি করতে চাই, তাহলে তো যে কোনো নাগরিকেরই প্রতিবাদ করার অধিকার আছে, কিন্তু এটা শান্তিপূর্ণভাবে হতে হবে, এটা কোনোভাবে সহিংস ভাবে নয়, বিশৃঙ্খলা সৃষ্টি করে নয়। অনেকে দাবি করছে যদি সরকারি দলের পক্ষ থেকে বরাবরই না করা হতো তাহলে হয়তো শান্তিপূর্ণভাবেই এই প্রতিবাদ হইত।
ডক্টর বদিউল আলম মজুমদার, অনেকেই সমালোচনা করছেন যে সরকার বিক্ষোভ মোকাবেলায় আরো সহনশীল হতে পারত। স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতার এই মাসে এরকম হত্যাকাণ্ডের ঘটনা মোটেই কাঙ্ক্ষিত নয়। আপনার পর্যবেক্ষণ কি?
হ্যাঁ, বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ আছে, বাংলাদেশের মানুষের মধ্যে অসন্তোষ আছে, অপমানবোধ আছে এবং এরকম একটা ধারণা যে ভারতকে একতরফাভাবে সব রকম আমরা কনসেশন দিয়েছি কিন্তু তার বিপরীতে আমরা তেমন কিছু পাইনি এবং সীমান্ত হত্যাকাণ্ড এইগুলোর কারণে। তো এটা এখন যেটা হয়ে গিয়েছে, সরকার দলের মধ্যে পার্থক্য চলে গিয়েছে দুর্ভাগ্যবশতে, এবং পুলিশের সাথে সরকারি দলের যারা এই সহিংস কর্মকাণ্ডে যারা জড়িত হয়েছে তারা অপরাধ, তারা অপরাধী কর্মকাণ্ড করে, তাদের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়া এটা না করে বরং তারা মামলা করেছে অন্যদের বিরুদ্ধে। তারা যদি দায়িত্বশীল হত, তারা যদি সহনশীল হতো, আমার মনে হয় এটা এড়ানো যেত।
জনাব ডক্টর বদিউল আলম মজুমদার, আপনি সুদীর্ঘকাল বাংলাদেশের সমাজ নিয়ে কাজ করছেন। তো সম্ভবত কোনো বিদেশি সরকার প্রধানের বাংলাদেশ সফরের বিরুদ্ধে এটি প্রথম এবং বড় ধরনের রক্তক্ষয়ী প্রতিবাদ যেখানে বহু মানুষ নিহতের ঘটনা ঘটল, বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন?
দুর্ভাগ্যবশত যে ভারত বিরোধিতা শুরু হয়েছে বর্তমান সরকারের অনেকগুলো বিতর্কিত কর্মকাণ্ডের জন্য এবং একই সাথে যে নরেন্দ্র মোদীর এবং তার নিজের দল বিজেপির যে মুসলিম বিরোধিতা এবং উগ্র হিন্দুত্ববাদিতার প্রতি যে তার যে পৃষ্ঠপোষকতা, তা এই জন্য ভারত বিরোধী একটা মনোভাব সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে এটা আরো গভীর হলো। আরেকটা যেটা রাজনৈতিক দিক থেকে আমার মনে হয়, একদিক থেকে কেউ কেউ বলবেন যে এটা সরকারি দলের জন্য হয়তো বা ইতিবাচক, এই অর্থে যে তারা হয়তো দেখাতে পারছে যে ধর্মীয় দলগুলো এবং ইসলামিক জাতিকে বলে তারা সাথে এখন সরকারের একটা সাংঘর্ষিক অবস্থান, অতএব তারা যে বাইরের অনেকটা পৃষ্ঠপোষকতা পাবে, তারা এই দিকটি দেখাতে পারবে যে উগ্রবাদের বিরুদ্ধে তারা লড়াই করছে। কিন্তু আমার মনে হয় এটা হয়তো বা স্বল্প মেয়াদি ভাবে এটা সত্য হলেও দীর্ঘমেয়াদি ভাবে এটা কিন্তু পরিণতি মঙ্গলকর নয়। এর মাধ্যমে দুটো জিনিস করছে, একটা হলো যে ডান বাম একত্রিত হলো এবং ডান বামের মধ্যে একটা কর্মসূচি ভিত্তিক একটা ঐক্য হলো, এবং আরেকটা দীর্ঘমেয়াদি যেটা ফলাফল যে আমরা যে গণমাধ্যমের সুবাদে জানলাম যে যেসব মামলা হচ্ছে এইসব মামলাতে কিন্তু হেফাজতের নেতাদেরকে আসামি করা হচ্ছে, যদিও তারা এই হরতাল ডেকেছে, তারা এই আন্দোলনের সূচনা করেছে, তার মানে সরকার দিন থেকেই তারা হেফাজতকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসে। অন্যদিকে মাঠের যে বিরোধী দল ছিল বিএনপি, সেটা কোমর ভেঙে গিয়ে এখন খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে না এবং রাজনীতি আমাদের দেশে প্রায় অনুপস্থিত। এই শূন্যতার মধ্যে হেফাজতই কিন্তু যে বিরোধী দলের শূন্যস্থান পূরণ করতে পারে, তার মানে ধর্মীয় গোষ্ঠী তারাই কিন্তু বাংলাদেশে শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে পারে। আমি মনে করি না এটা কল্যাণকর, তার মানে যারা মডারেট তাদের পরিবর্তে একটা ধর্মভিত্তিক একটা গোষ্ঠী রাজনৈতিক প্রতিপক্ষ হবে, এটা বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদীভাবে কল্যাণ বই আছে বলে আমি মনে করি না।
জনাব ডক্টর বদিউল আলম মজুমদার, আপনি রাজনৈতিক দৃষ্টিকোণের কথা বলছিলেন। তো ব্রাহ্মণবাড়িয়া সহ গোটা দেশে মোদির সফরের সময় যে বিক্ষোভ প্রতিবাদ হল এবং যেখানে হত্যার ঘটনা ঘটল, কিন্তু সেখানকার এই ঘটনা দায় কেউ নিতে চাচ্ছেন না। হেফাজতে ইসলাম বলছে তারা করেনি, সরকারি দল করেছে, সরকারি দল বলছে হেফাজতের পেছনে বিএনপি সহ অন্যান্যদের হাত বা ইন্ধন ছিল, বিএনপি বলছে এটি সরকারি দলের কর্মকাণ্ড, এভাবে পরস্পরের বিরুদ্ধে পাল্টা পাল্টি অভিযোগ রয়েছে। তো আসলে এই যে কালচার, নিজে রাজনৈতিক দৃষ্টিকোণের কথা বলছিলেন এবং একটা বিরোধী দলের শূন্যতার জায়গায় হেফাজতে ইসলাম সামনে আসা, সেটাও ভালো নয়। এই সামগ্রিক বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
আমাদের দেশে যে একটা বিচারহীনতার সংস্কৃতি বিরাজ করছে এটা তারই প্রতিফলন। আইনের শাসন নাই, আইনের দ্বারা শাসন হয়, অর্থাৎ কারা অন্যায় করলো কারা অন্যায় করলো না এটা গুরুত্বপূর্ণ নয়, সবকিছু নির্ধারিত রাজনৈতিক বিবেচনা। কারা ক্ষমতাসীনদের বন্ধু, কারা ক্ষমতাসীনদের শত্রু, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কাদেরকে পৃষ্ঠপোষকতা দিতে হবে, ওইসব বিবেচনায় কিন্তু এইসব সিদ্ধান্ত হয়। এটা তো পরিণতি কিন্তু মঙ্গলকর নয়। আইনের শাসন যদি না থাকে, সুশাসন যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে কেউ নিরাপদ নয় এক অর্থে। আরেকদিকে এটা কিন্তু আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রার জন্য ক্ষতিকর, যেমন কোন কন্ট্রাক্ট এনফোর্সমেন্ট করা সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ যদি বিনিয়োগ করতে হয় অর্থনীতিতে, যদি তাদের অর্থনৈতিক বিনিয়োগের মাধ্যমে তাদের ঝুঁকি নিতে হয়, এগুলো পরিণতি কিন্তু অমঙ্গলকর আমি মনে করি।
জনাব বদিউল আলম মজুমদার, আমরা সাক্ষাৎকারের শেষ দিকে চলে এসেছি। সবশেষে যে কথাটি আপনার কাছে জানতে চাইব, আপনি অর্থনৈতিক অগ্রযাত্রার কথা বলছিলেন, তো একই সাথে আমি একটু দুদেশের মধ্যকার দেনা পাওনা বা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আনতে চাইছি। সেটি হচ্ছে নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে কোনো সমাধান এলো না, সীমান্ত হত্যা বিষয়টি রয়েছে, বাণিজ্যিক বৈষম্যের একটা ব্যাপার রয়েছে, এসব বিষয় নিয়ে বিভিন্ন মহলে একরকমের হতাশা আছে বলে কেউ কেউ উল্লেখ করছেন। তো আপনারও কি তাই মনে হয়?
নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে বিক্ষোভ, যে ক্ষোভ এবং যে প্রতিবাদ, এর পেছনে অনেকগুলো কারণ। তার মধ্যে এই যে একটা বঞ্চনা মনোভাব, দৃষ্টিভঙ্গি, যে বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের তারা জাতিয়েছে তাই সবকিছু দেওয়া হয়েছে তাদেরকে, কিন্তু তার পরিবর্তে আমাদের যেগুলো ন্যায্য প্রাপ্য, যেগুলো প্রয়োজন ছিল, সেগুলো থেকে আমরা বঞ্চিত হয়েছি। এবং ভারতের একচাকিয়া বাজার শুধু তাই নয়, তারা বাংলাদেশিদেরকে এই পোকা বলে ডাকে এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঠেকাবে। কিন্তু অনেক ভারতীয় এখানে উচ্চ পদে চাকরি করে অনেক রিমিটেন্স তারা ভারতে পাঠাচ্ছে। এটা কোনো দোষের না যে ভারত বাংলাদেশের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হওয়া উচিত, এই যাতায়াতের এবং মানুষের আরো অনেক রকম স্বাধীনতা থাকা উচিত। অর্থাৎ ভারত বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সবদিক থেকে যদি একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয় এটা হবে উইন, সবার জন্য মঙ্গলকর হবে। কিন্তু এটা একতরফা হয়ে গিয়েছে এবং এটাও খুব এক বড় কারণ বলে আমি মনে করি।
তো জনাব ডক্টর বদিউল আলম মজুমদার, ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফর, সে সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা এবং পরবর্তীকালে বিভিন্ন প্রতিক্রিয়া নিয়ে রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত কিং খালিদ বিমানঘাটিতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। তাইওয়ানের পূর্বাঞ্চলের ট্রেন দুর্ঘটনায় অন্তত 48 জন নিহত ও 66 জন আহত হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্গম এলাকার একটি টানেলের মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে এবং উদ্ধারকারী দল সেখানে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও 117 জন মারা গেছেন। এ নিয়ে করোনা ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল 62,876 জনে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদেত লারি আজ এই তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, গত 24 ঘন্টায় ইরানে আরও 11,660 জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। পারস্য উপসাগরী এলাকা থেকে সামরিক শক্তি কমাচ্ছে আমেরিকা। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সমঝোতায় ফেরার প্রাথমিক পদক্ষেপ বলেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বাংলাদেশে একদিনে রেকর্ড সংখ্যক 6,830 জন করোনা রোগী শনাক্ত, মৃত্যু 50 এবং বিজেপির মতো এত বড় দাঙ্গাবাজ আর নেই মমতা বন্দ্যোপাধ্যায়। শরণার্থীদের সম্মানের সঙ্গে নাগরিকত্ব দেবে বিজেপি অমিত শাহ। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এ কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।